আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা সবাইকে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে আমাদের সংবাদদাতাদের রিপোর্ট। ঢাকা থেকে জহুরুল আলম।
সুশাসনের জন্য নাগরিক সুজন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে তাদের সন্দেহ প্রকাশ করেছে।
চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে মোয়াজ্জম হোসেন শাকিল।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস পার্টনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
আর কলকাতা থেকে রিপোর্ট পাঠাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
শুরু হয়ে গেল আজ 10ই নভেম্বর থেকে 24তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
তবে প্রতিদিন যেমনটি হয়ে থাকে রোজকার মতো সেরকম আজকেও, প্রথমেই বিশ্ব সংবাদ আনিস আহমেদ।
আজ শনিবার আমেরিকার এবং ফ্রান্সের প্রেসিডেন্টরা ইউরোপীয় নিরাপত্তা সম্পর্কে তাঁদের মতপার্থক্য নিয়ে আলোচনা করেছেন। এর আগের দিন প্যারিসে পৌঁছেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনা করেছিলেন। এলিসি প্রাসাদে তাঁদের বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের বোঝা ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমরা শক্তিশালী ইউরোপ চাই। জবাবে ইমানুয়েল ম্যাক্রো বলেন, তিনি বিশ্বাস করেন তার কথায় আমাদেরকে আরও ইউরোপীয় সক্ষমতা, আরও ইউরোপীয় প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। তবে অন্তত সংবাদদাতারা যতক্ষণ ওই কক্ষে ছিলেন, উভয় নেতাই পরস্পরের সমালোচনা এড়িয়ে গেছেন। গত রাতে অর্লি বিমানবন্দরে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান অবতরণ করার সঙ্গে সঙ্গে ট্রাম্প ম্যাক্রোর সমালোচনা করে একটি টুইট বার্তা দেন যে ম্যাক্রো যে ইউরোপীয় সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় অত্যন্ত অপমানজনক। ওই অবতরণকালীন টুইট বার্তায় ট্রাম্প বলেন, ইউরোপ ব্যাপী বাহিনী গড়ে তোলার আগে ইউরোপ যেন তার নেটোতে তার অংশের টাকা দিক। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটি ফ্রন্ট ভার্দিউ পরিদর্শনের সময় ম্যাক্রো ইউরোপ ওয়ান বেতারকে বলেন যে মস্কোর কাছ থেকে নতুন করে যে হুমকি এসছে তাতে ইউরোপ বরঞ্চ একাই নিজের প্রতিরক্ষা গড়ে তুলুক, ইউরোপীয়রা কোনোদিনই নিজেকে রক্ষা করতে পারবে না সত্যিকারের ইউরোপীয় সেনাবাহিনী ছাড়া। ম্যাক্রো তার ওই সাক্ষাৎকারে ট্রাম্পের সাম্প্রতিক এই ঘোষণার তীব্র সমালোচনা করেন যে যুক্তরাষ্ট্র 1987 সালের মধ্যপাল্লার পারমাণবিক বাহিনী চুক্তি বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে। ম্যাক্রো বলছেন, এই প্রত্যাহারের প্রধান শিকার হচ্ছে ইউরোপ এবং তার নিরাপত্তা। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন যে চীন, রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্র থেকেও ইউরোপকে রক্ষা করতে হবে। ইউরোপীয় দেশগুলোর 9 জন প্রতিরক্ষা মন্ত্রী আলোচনা করছেন এই নতুন আন্তর্জাতিক বাহিনী ঠিক কীভাবে কাজ করবে সে বিষয়ে। আজ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যুর রেকর্ডিং তিনি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছেন। তবে এই 5টি দেশের পক্ষ থেকে রেকর্ডিং পাওয়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু এই সপ্তাহের আরও আগের দিকে বলেছিলেন যে এই হত্যা সম্পর্কে তাঁদের সরকারের কাছে আরও তথ্য রয়েছে এবং তার মৃত্যু সম্পর্কে তদন্ত সম্পন্ন হলে তারা সম্ভবত সব সাক্ষ্য প্রমাণ প্রকাশ করবেন। জাপান সফরের সময় চাভুসোগ্লু সংবাদদাতাদের বলেন যে তুরস্ক বলছে সৌদি আরব এবং অন্যান্য যেসব দেশ এই তথ্য সম্পর্কে আগ্রহী তাদেরকে সেটা দেখার সুযোগ দেওয়া হয়েছে। 2রা অক্টোবর সৌদি কনসুলেটে প্রবেশের পর খাশোগজি মারা যান। চাভুসোগ্লু এর আগে বলেছেন যে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে একাধিক আলোচনার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে বাদশাহ নিজে এর সঙ্গে জড়িত ছিলেন না। বাংলাদেশের সুশীল সমাজের সংগঠন সুশাসনের জন্যে নাগরিক সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে তাঁদের সন্দেহ প্রকাশ করেছে। শনিবার ঢাকায় সুজন আয়োজিত জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড শীর্ষক সেমিনারে বক্তারা এমন মন্তব্য রাখেন। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম আরও জানাচ্ছেন।
শনিবার ঢাকায় সুজন আয়োজিত জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, গণগ্রেপ্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাক স্বাধীনতা খর্ব হওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে। তারা সকল রাজনৈতিক দলের ঐক্যমত এবং যথাযথ প্রস্তুতি ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সুজন সভাপতি মোহাম্মদ হাফিজউদ্দিন খান বলেন, নির্বাচন নিয়ে সরকার যে তড়িঘড়ি করছে তা মোটেও জনগণের কাছে বোধগম্য নয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুলুদা ইভিএম ব্যবহার নিয়ে বলেন,
সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয় এরকম বিষয় তো করা উচিত নয়।
এদিকে নির্বাচনকে সামনে রেখে কোনো সভা সমাবেশ বা জনসভা করার অনুমতি না দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার রয়েছে বিশ্ব সংবাদের পর। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সংক্রান্ত পরিস্থিতি মূল্যায়ন করতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা সংকট বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার। এ নিয়ে শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস পার্টনার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার তিনি টেকনাফ শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেন। এর আগে শুক্রবার কক্সবাজার পৌঁছে রাতেই বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে বৈঠক করেন। সফরকালে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি ক্রিস্টিন এস পার্টনার। তবে বৈঠকে প্রত্যাবাসন প্রসঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
রিপেটিয়েশন কেন্দ্রটি, প্রত্যাবাসন কেন্দ্রটি, সেটি 2-2.5 মাস আগে থেকে প্রস্তুত আছে ব্যবহারের জন্য। আর আমাদের গুন্দুমে যে দ্বিতীয় স্থলপথে প্রত্যাবাসনের জন্য ব্যবহারযোগ্য যে প্রত্যাবাসন কেন্দ্রটি, সেটির কাজই মোটামুটি 90% বেশি শেষ হয়েছে।
টেকনাফ শরণার্থী ক্যাম্পে বৈঠকে থাকা একজন রোহিঙ্গা নেতা বলেছেন, জোরপূর্বক মিয়ানমারের প্রত্যাবাসন করা হবে না উল্লেখ করে প্রত্যাবাসন স্বেচ্ছামূলক হবে বলে রোহিঙ্গাদের জানিয়েছেন ক্রিস্টিন এস বার্টনার। এদিকে মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমার প্রস্তুতি নিয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
রাশিয়া আফগানিস্তানের 17-বছরব্যাপী যুদ্ধের অবসানের প্রচেষ্টায় গতকাল শুক্রবার আফগান সরকারের সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিদের একটি বৈঠক আয়োজন করেছিল। এর আগে যুদ্ধবন্ধের পশ্চিমী প্রয়াসগুলো ব্যর্থ হয়। ওই বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি লাভরফ বলেছেন যে আফগানিস্তানকে ভূ রাজনৈতিক বৈরিতার যুদ্ধক্ষেত্রে পরিণত করা উচিত হবে না, আর এক্ষেত্রে সন্ত্রাসবাদ নির্মূল করতে সাহায্য করা সকল দেশেরই কাজ। তিনি আরও বলেন যে কারো উচিত হবে না এটিকে ভূ রাজনৈতিক খেলা হিসেবে দেখা, কারণ সেটা হলে আফগানিস্তান বিভিন্ন পক্ষের মধ্যে আবার বৈরিতার ক্ষেত্র হয়ে দাঁড়াবে এবং তা আফগান এবং প্রতিবেশীদের জন্য গুরুতর পরিণতি বয়ে নিয়ে আসবে। লাভরভ বলেন, আফগান সংঘাতের সমাধান কেবলমাত্র রাজনৈতিকভাবেই হতে পারে। এর আগে উচ্চ পর্যায়ে দুটি বৈঠক আয়োজনের জন্য রাশিয়ার প্রচেষ্টা বাতিল করা হয়েছিল, কারণ আফগান সরকার ওই বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এই আলোচনার পরে এক বিবৃতিতে হাই পিস কাউন্সিল প্রতিনিধিরা বলেন যে তারা তালিবান প্রতিনিধিদের বলেছেন যে নিকট ভবিষ্যতে তারা যেন ওই বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করে। তারা আরও বলেন যে এই আলোচনা হবে শর্তহীন। তবে তালিবান কর্মকর্তারা দাবি করছেন যে কাবুল সরকারের সঙ্গে আলোচনার আগে বিদেশি বাহিনী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নেটোকে আফগান অঞ্চল ত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্র ইয়েমেনে তৎপর সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জঙ্গি বিমান থেকে আকাশে জ্বালানি নেওয়া বন্ধ করে দিয়েছে। এক বিবৃতিতে সৌদি আরব বলছে যে তারা ওই কর্মসূচি থামাতে বলেছে, কারণ জোট এখন ফ্লাইটের ভেতরেই জ্বালানি নেবার কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে জোট বাহিনীর 20% যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ভরে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস এক বিবৃতিতে বলেছেন, আমরা সৌদি আরবের এই সিদ্ধান্তকে সমর্থন করছি। যুক্তরাষ্ট্র এবং জোট ইয়েমেনি জনগণের সুরক্ষা, তাদের দেশের সীমান্তে নিরাপত্তার জন্য এবং ওই অঞ্চলে আল কায়দা ও আইসিসের তৎপরতা মোকাবিলা করার জন্য বৈধ ইয়েমেনি বাহিনী গড়ে তোলার ব্যাপারে সহমত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফ্রান্স থেকে দেওয়া এক টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার দাবানলের জন্য সেখানকার কর্মকর্তাদের দায়ী করেছেন। তিনি বলছেন যে এই আগুন হচ্ছে বনাঞ্চলে বড় রকমের অব্যবস্থার ফল। তিনি ফেডারেল সরকারের কাছ থেকে অর্থ দেওয়া বন্ধ করানোরও হুমকি দেন। তবে ক্যালিফোর্নিয়ার পরিবেশে যে খরা বিস্তার করছে, প্রেসিডেন্ট তাঁর বার্তায় সে কথা বলেননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এই মাত্র কয়েক সেকেন্ড আগেই বিশ্ব সংবাদে আনিস আহমেদ আপনাদেরকে বাংলাদেশের নির্বাচন নিয়ে রিপোর্ট শুনিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের। ওই নির্বাচন নিয়েই বিভিন্ন মহলে নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত হতে শোনা যাচ্ছে। কোনো কোনো মহল থেকে যেমন আশাবাদ উচ্চারিত হচ্ছে, তেমনি আবার কোনো কোনো মহল থেকে সংশয় সন্দেহ ব্যক্ত করা হচ্ছে। এসব নিয়েই আমরা কথা বলেছি ঢাকার ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির এডিটর রিয়াজউদ্দিন আহমেদের সঙ্গে এই কিছুক্ষণ আগে টেলিফোনে। বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল থেকে সংশয় ব্যক্ত করা হচ্ছে, বলা হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে তাদের সন্দেহ আছে, কেন?
ইতিমধ্যে অতীতের নানা ঘটনা প্রবাহের কারণে সন্দেহ করে, কারণ অতীতে তো এরকমও হয়েছে, নির্বাচনের শিডিউল হয়েছে, তারিখ হয়েছে, তারপর নির্বাচন মানে পণ্ড হয়ে গেছে, হইতে পারেনি। ওইসব কারণে মানে আমাদের মানুষের মানে একটা ভয় সংশয়, আর যেহেতু এখনো আমাদের দেশে দুইটি রাজনৈতিক ধারার মধ্যে সরকার এবং বিরোধী দলের বেশিরভাগ লোকের বেশিরভাগ দলের বিশেষ করে রাস্তার বিরোধী দল যারা বিএনপি, তারা নির্বাচনে যাবে কি যাবে না এরকম প্রশ্ন থেকেই কিন্তু ওই সংশয়টা দেখা দিয়েছে।
বর্তমান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং যথাযথ প্রস্তুতি ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহারের সিদ্ধান্তেরও বিরূপ সমালোচনা হচ্ছে কোনো কোনো মহল।
আজকে ইলেকশন কমিশন থেকে ক্লিয়ারিফাই করেছে, তারা যেখানে ইভিএম মেশিন থাকবে এটার অপারেশনাল দায়িত্বটা থাকবে, রেসপন্সিবিলিটি টু আর্ম ফোর্সেস, সেনাবাহিনীর হাতে থাকবে, এটা বলেছে। তারপরেও এটা নিয়ে হয়তো পলিটিক্যাল পার্টিগুলি কথা বলবে করবে, এবং এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হলো শহরাঞ্চলে সীমিত আকারে এটা ব্যবহার করা। এবং আজকে আমাদের ফর্মার চিফ ইলেকশন কমিশনার ডক্টর শামসুল হুদা তিনি বলেছেন যে যেহেতু সব পলিটিক্যাল পার্টির ঐক্যমত নাই ইভিএম ব্যবহারে, এটা না করা ইলেকশন কমিশনের জন্য বুদ্ধিমানের কাজ হবে।
আপনার কি মনে হয় যে সরকার নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছেন এবং এ ব্যাপারে যে সমালোচনা হচ্ছে বিরূপ?
এটা অনেকেই বলছে, তাই আজকে ওই যে ফর্মার কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হাফিজউদ্দিন সাহেব আজকে এই কথা বলেছেন যে নির্বাচন 23শে ডিসেম্বর না করে মিডল অফ জানুয়ারিতে তো করা যেত, কারণ ডেডলাইন হলো 28th of January 2019। এরকম মতামত অনেকে দিচ্ছে, এবং বিরোধী দল থেকে তো বলা হচ্ছে যে ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য। এখন সরকার কি করবে এখন বোঝা যাচ্ছে না, তবে পিছানোর মতো মোডে সরকার আছে বলে মনে হয় না।
জি, নির্বাচনকে
সরকারি দল অন্তত চায় না।
জি, নির্বাচনকে সামনে রেখে কোনো সভা সমাবেশ বা জনসভা করার অনুমতি না দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
এটা আজকে বলেছে যে এখন থেকে আর কোন পাবলিক মিটিং এর পাবলিশ পারমিশন দেবে না। রাজশাহীতে যেটা করা হয়েছে তারা বলছে যে এটার পারমিশন আগে দেওয়া ছিল বলে করতে পেরেছে। এখন আমি জানি না শিডিউল ঘোষণার পরে কি সভা সমিতি করতে পারবে না এরকম আরপিইউতে কিছু আছে কিনা আমি খুব ক্লিয়ার না, তবে আমার মনে হয় যে ওই উইথড্রলের পরে যখন ক্যাম্পেইন শুরু হবে তখন বোধ হয় এগুলি পারবে নাকি এটাও আমি সার্টেন না আরপিইউতে কি আছে আর কি।
রাজশাহীর ঐক্যজোট সমাবেশ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এরকম মন্তব্য শুনেছি যে এটা বোধ হয় নির্বাচনী আইন লঙ্ঘন।
হ্যাঁ, ওনারা প্রতিক্রিয়া দেওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন থেকে এম্বার্গোটা ইম্পোজ করেছে আর কি, বলছে এখন থেকে আর পারবে না মিটিং মিছিল করতে। কিন্তু মিটিং মিছিল সভা সমাবেশ এসব নির্বাচনের আগে বন্ধ, এটা তো মানে আমার মনে হয় না আমরা কখনো দেখেছি আর কি।
সাংবাদিক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পর্যালোচক হিসেবে আপনার কি মনে হচ্ছে যে এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে কি না এবং সেটার জন্য?
না না, এ ব্যাপারে একেবারে নির্দ্বিধায় বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই। যেমন ধরেন পার্লামেন্ট না ভাঙার ফলে এখন ক্যান্ডিডেট থাকবে, এমপি থাকবে, নন এমপি থাকবে, এমপি এবং নন এমপি তো লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। তারপরে এই যে মিটিং মিছিল গ্রেফতার এসব কিছু মিলে বিরোধী দলের উপর একটা চাপ আছে, যেখানে সবারই ডেমোক্রেটিক স্পেস পাওয়ার অধিকার আছে এবং নির্বাচনের আগে দিয়েও থাকে। এটা সেই জিনিসটা মানে এই মুহূর্তে এখন পর্যন্ত হয় নাই, এবং এটা প্রধানমন্ত্রী সংলাপের সময় বলেছিলেন যে আপনারা নির্বাচনে আসেন, আসলে দেখবেন আমরা ভালো নির্বাচন করব। এখন দেখা যাক এটা রিভার্সাল হয় কিনা, নাকি আরো খারাপ হয় দেখতে হবে, বাট এই মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এটা বলা যাবে না।
এর আগে 94 নির্বাচন, 2016 নির্বাচন, এরকম কয়েকটি নির্বাচন নিয়ে নানান রকমের বিতর্ক আমরা শুনেছি, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশে যে কয়টি নির্বাচন হয়েছে, 10টি সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে এ পর্যন্ত তো 10টি সংসদের নির্বাচন হয়েছে বাংলাদেশে, তো তার মধ্যে আপনি আপনার মূল্যায়নে 1 থেকে 10-এর মধ্যে এবারের নির্বাচন পূর্ব পরিস্থিতিকে কোনখানে ফেলবেন আপনি?
না, এই নির্বাচনটা তো একটা মানে উত্তেজনার মধ্যে হচ্ছে। আপনি দেখেন আমাদের দেশে যেটা সবচেয়ে বড় বিরোধী দল, রাস্তার বিরোধী দল যেটা, সেই বিরোধী দলের দলীয় প্রধান দণ্ডিত হয়ে জেলখানায় আছে, তারপরে প্রচুর নেতাকর্মী জেলে আছে, ডেমোক্রেটিক স্পেস পাচ্ছে না বিরোধী দল, তারা পাবলিক মিটিং করতে পারে নাই, মিছিল করতে পারে নাই, এইটা তো প্রি ইলেকশন সিনারিও এটা। এবং এই অবস্থার মধ্যে নির্বাচনে মানে এই 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 মুহূর্তে পরিবেশটা খুব ভালো পরিবেশ এটা বলা যাবে না, যদিও সংলাপের সময় মনে হয়েছিল যে এবারের নির্বাচনটা ব্যতিক্রমী নির্বাচন হতে পারে সবার অংশগ্রহণে, এবং প্রধানমন্ত্রী যেভাবে অ্যাসিউরেন্স দিয়েছিলেন যে এটা সুষ্ঠু নির্বাচন হবে, কারো কোনো বাধা থাকবে না, মিটিং মিছিল সব করতে পারবে, আজকে মিটিং মিছিল বন্ধ করে দিল। তো এই দিক থেকে বলতে গেলে আপনি যেটা বলছেন যে এই সবগুলি নির্বাচনের মধ্যে এইটা মানে এটা থেকেও খারাপ অবস্থা গেছে, কিন্তু এইটা খুব ভালো এটা বলা যাবে না। সবার মধ্যে ঐক্যমত নাই নির্বাচন নিয়ে, সবার মধ্যে সবাই একই একই কথা বলছে না।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক
কথা বলে ফেলছি, অনেক কথা বলে ফেলছি।
না না, অনেক কথা বলেন নাই তো, আপনি ব্যস্ত আছেন, গাড়িতে বসে আছেন, যাচ্ছেন আর এক জায়গায়। জি রিয়াজ ভাই, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ইসলাম ইসলাম।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবং এই আমাদের একটু আগের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেই বলছি যে এই বুধবার 14 নভেম্বর আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন, প্রত্যাশা এবং সংশয়। শুনবেন বাংলাদেশে রাত 10টা 10 মিনিটে ভারতের সময়, রাত 9:40। প্রশ্ন এবং ফোন নম্বর পাঠাবেন ফেসবুক পেজে কিংবা ইমেলে। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com। আগে থেকে ফোন নম্বর দিলে আমরা ফোন করতে পারব। অনুষ্ঠান চলাকালে আমাদের ফোন হবে 2026193062। ভারতের কর্ণাটক রাজ্যে বিখ্যাত ঐতিহাসিক চরিত্র টিপু সুলতানের জন্মদিন উদযাপনের বিরোধী বিজেপির তীব্র আন্দোলনের মুখে আজ স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রীও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর চক্রবর্তী এই মুহূর্তে ভারতের মহারাষ্ট্রের পুনেতে রয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী,
কর্ণাটকে টিপু সুলতানের জন্মদিবস উদযাপনের বিরোধী বিজেপির তীব্র আন্দোলনের মুখে আজ স্বয়ং মুখ্যমন্ত্রীও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না। ভারতের প্রতিটি ইতিহাস বইয়ে চিরকাল টিপু সুলতানের পরিচয় মহীশূরের বাঘ হিসেবে, যার বীরত্বের কাছে ইংরেজের বিপুল শক্তিও পরাভূত হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে প্রথম যুগের স্বাধীনতা সংগ্রামী বলে সম্মান জানানো হয়। তাছাড়াও বহু ভালো কাজ করেছেন তিনি, যার জন্য কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সময় থেকেই কর্ণাটকে সরকারিভাবে টিপুর জন্মদিবস পালন করা হচ্ছে। বর্তমান জেডিএস কংগ্রেস জোট সরকারও সেই ট্র্যাডিশন বজায় রাখতে আজ টিপু সুলতানের জন্মদিবস পালনে উদ্যোগী হয়। কিন্তু বিজেপির মতে টিপু ছিলেন একজন স্বৈরাচারী মুসলিম শাসক, যিনি বহু হিন্দু মন্দির ও খ্রিস্টান গির্জা ধ্বংস করেছেন। কাজে জনগণের টাকায় এহেন একজনকে সম্মান জানানোর অধিকার সরকারের নেই। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে কর্ণাটকে উপনির্বাচনে 5টির মধ্যে 4টি কেন্দ্রেই বিজেপির ভরাডুবি হয়েছে। এই অবস্থায় আজ রাজ্য জুড়ে বিজেপি তীব্র আন্দোলন শুরু করে। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যত্র। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামি এবং উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেননি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা।
বিশ্ব নেতৃবর্গ যুক্তরাষ্ট্রের মধ্যকালীন নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমেরিকার মিত্র দেশগুলো, এমনকি বিরূপ ভাবাপন্ন দেশগুলোও প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলীয় নতুন সংখ্যাগরিষ্ঠতা সামনের বছরগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে কতটুকু প্রভাব ফেলবে বা ফেলতে পারে সেটা অনুধাবন করবার চেষ্টা চালাচ্ছেন। এবং এ নিয়ে সেনেটে মাইনরিটি স্পিকার ন্যান্সি পেলোসিও এই বিজয়কে আমেরিকার জন্য নতুন প্রভাত বলে আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হেনরি রিজওয়েলের প্রতিবেদন আপনাদের শোনাচ্ছেন এজাজ বেন হিউসেন।
ডেমোক্রেটসরা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এবং প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করতে চলেছে তা স্পষ্ট হয়ে গেলে সিনেটে মাইনরিটি স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা করেন, এটা আমাদের জন্য এ নিউ ডে ইন আমেরিকা, যুক্তরাষ্ট্র পররাষ্ট্র নীতির বেলায় এটা নতুন এক ভোর। তবে লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ইউএস সেন্টারের পরিচালক পিটার ট্রুবোভিচ ভিন্ন মত প্রকাশ করেন।
The main play that Donald Trump now has is on the foreign policy side, where he has much more discretionary authority and room to maneuver than he does on the domestic side. So I would actually look for Trump to...
President Trump এর পররাষ্ট্র নীতি বিষয়ে রয়েছে আরো অনেক বিবেচনামূলক কর্তৃত্ব, যেটা অভ্যন্তরীণ নীতির বেলাতে তাঁর নেই। তাই আমি চাইবো প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা, ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মেক্সিকোর সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রয়াস জোরদার করবেন। মিস্টার ট্রুবোভিচ বলেন, ডেমোক্রেটসদের ট্রাম্পের নীতি বিষয়ে সহযোগিতা প্রদান করতে হবে। ওয়াশিংটন চীনের বিরূপ বাণিজ্য নীতির দোষারোপ করে $250 বিলিয়ন আমদানি কর আরোপ করেছে। ইউরোপও গাড়ির রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের কর আরোপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নির্বাচনের ফলাফল এই উত্তেজনাকে প্রশমিত করবে না। জার্মানি ভাষায় মিস্টার মাস বললেন,
Niemand wird uns das abnehmen auf die Devise America first.
এ প্রান্তে যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির উত্তর আমাদের খুঁজতে হবে। সেই উত্তর আমার মতে হতে পারে একত্রিত এবং সমন্বিত একটি ইউরোপ। অন্যান্য ইউরোপীয় নেতারা পরিষদে বহুসংখ্যক মহিলা নির্বাচিত হয় প্রশংসা ব্যক্ত করেছেন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের উচিত হবে না নির্বাচনের ক্ষতির জেরে এই অঞ্চলের শান্তি পরিকল্পনাকে ব্যাহত করা। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরামর্শদাতা নাবিল শাত ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনবার আহ্বান জানিয়েছেন।
The Democrats in the United States are getting closer to a position that may lead eventually.
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটসরা এখন এমনি এক অবস্থানে পৌঁছে গেছেন যা চূড়ান্তভাবে শান্তি উদ্যোগে ফলাফল আনবে বলে আমরা আশাবাদী। সমীক্ষক ট্রুভোভিজ বলেন, আমেরিকা এখন কোথায় কোন পথে এগোবে বিশ্ব নেতারা তাই নিয়ে উদ্বিগ্ন থাকবেন।
Whether or not to wait Donald Trump out. In other words, to play for time over the next 2 years.
তারা কি চাইবেন ট্রাম্প যতক্ষণ না সরে দাঁড়াচ্ছেন তার অপেক্ষা করতে, নাকি আগামী 2 বছর তাঁকে সময় দিতে? রাজনীতির এই হিসেব নিকেশ চলবে তেহরান, বেইজিং এবং ইউরোপের বেশ কতগুলো রাজধানীতে। তবে যুক্তরাষ্ট্রের রাজনীতির আবহাওয়া ক্রমশ যেভাবে অশান্ত হয়ে উঠছে তাতে এই হিসেব নিকেশের কাজটা হবে অত্যন্ত দুরূহ।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন যে প্রাথমিক পর্যায়ে ত্বকের মারাত্মক ক্যান্সার শনাক্ত করতে তারা একটা নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং এই প্রথম বিশ্বে এরকম একটি পরীক্ষা চালু হতে যাচ্ছে এবং এর ফলে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। ফিল মার্সারের প্রতিবেদন আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা জানাচ্ছেন যে একটি রক্ত পরীক্ষার সাহায্যে ত্বকের মারাত্মক ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে। বর্তমানে ত্বকের সব ধরনের ক্যান্সার পরীক্ষা করার জন্য চিকিৎসকেরা সাধারণত রোগীদের ত্বকের একটা ছোট্ট অংশ পরীক্ষা করেন অথবা রোগীর দেহের কিছুটা চামড়া নিয়ে সেই পরীক্ষা করে থাকেন। কিন্তু গবেষকরা বলছেন যে এই নতুন রক্ত পরীক্ষা করার পদ্ধতি অন্যান্য যে কোনো পদ্ধতির চেয়ে অনেক দ্রুততম উপায়ে ত্বকের যে মারাত্মক ক্যান্সার অর্থাৎ যার নাম হল গিয়ে মেলানোমা সেটিকে শনাক্ত করতে সক্ষম হবে। 200 জনেরও বেশি মানুষকে নিয়ে তাদের রক্ত পরীক্ষা করে একটি সমীক্ষায় দেখা গেছে যে 80% বেশি মানুষের শরীরে ত্বকের ক্যান্সার অথবা মেলানোমা প্রাথমিক পর্যায়ে উপস্থিত রয়েছে। অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত পার্থ শহরে এডিথ কোয়ান নামে বিশ্ববিদ্যালয়টিতে মেলানোমা নিয়ে গবেষণারত গ্রুপটির নেতা হলেন গিয়ে প্রফেসর মেল জাইমন। তার দলটি এই যে 200 জনকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল সেই গ্রুপটির নেতৃত্ব দিয়েছিলেন।
If a thin melanoma is identified early and it's removed, you have a 98-99% chance of 5-10 years survival.
তিনি বলেন যে একটি পাতলা স্তরের মেলানোমা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে কিন্তু রোগীর আরো 5-10 বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 98-99% পর্যন্ত বেড়ে যেতে পারে। কিন্তু গবেষকরা ব্যাখ্যা করে বলছেন যে যত তাড়াতাড়ি ত্বকের মধ্যে মেলানোমার উপস্থিতি শনাক্ত করা যাবে তত তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা করা সম্ভব হবে। এই চামড়া কেটে বাদ দিয়ে দিলে তবেই এই রোগীর আরও 5-10 বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা 98-99% বেড়ে যাবে। তবে চামড়ার ক্যান্সার যদি অনেকটা বেড়ে যায় তবে বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেক দ্রুত হ্রাস পেতে থাকবে এবং অন্যান্য অঙ্গেও এগুলি ছড়িয়ে পড়তে পারে। মেলানোমা রোগটির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানাচ্ছে যে প্রতি বছর 132,000 মানুষ এই রোগে আক্রান্ত হন এবং অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডে এই রোগ সর্বোচ্চ হারে লক্ষ্য করা গেছে। অস্ট্রেলিয়া মহাদেশের মেলানোমা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে যে 2014 সালে 1,400 বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে 2017 সালে সেই সংখ্যাটি বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 1,800। বেশিরভাগ রোগীরই ক্ষেত্রে দেখা গেছে যে অতিরিক্ত সূর্যরশ্মি নিলে এই রোগ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে বলেছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর কমে যাওয়ার ফলে এই সমস্যাটি আরো গুরুতর হয়ে উঠেছে। সাইটটি আরো জানিয়েছে যে এই ওজোন গ্যাস বায়ুমণ্ডলে অবস্থিত সূর্যের রশ্মি বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ফিল্টারের মতো কাজ করে। নতুন রক্ত পরীক্ষাটি অটো অ্যান্টিবডি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মানুষের শরীরের মধ্যে তৈরি অ্যান্টিবডি শনাক্ত করেই কাজ শুরু করে। যখন মানুষের শরীরে ক্যান্সার কোষগুলির উৎপাদন হতে থাকে তখন শরীর স্বাভাবিকভাবেই ক্যান্সারযুক্ত কোষগুলির মোকাবিলা করার জন্য এই স্বয়ংক্রিয় অ্যান্টিবডিগুলি তৈরি করতে থাকে। তিনি আরও বলেন যে এই নতুন রক্ত পরীক্ষা সেই অটো অ্যান্টিবডিগুলির উপস্থিতি ধরে ফেলে। ফেলবে এবং তার ফলে প্রমাণ হয়ে যাবে রোগী ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন যে এই মেলানোমা রোগটি শনাক্ত করা কিন্তু খুব কঠিন কাজ। অস্ট্রেলিয়া মহাদেশের গবেষকেরা এই রক্ত পরীক্ষাকে আরও উন্নত করার জন্য নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং এই পরীক্ষা যাতে 90% সঠিক ফলাফল জানায় সেটাই তারা চেষ্টা করছেন। বলা হচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে এই রক্ত পরীক্ষা শুরু করা সম্ভব হবে। গবেষকরা অবশ্য বলছেন যে এই রক্ত পরীক্ষা অন্যান্য ধরনের ত্বকের ক্যান্সার কিন্তু শনাক্ত করতে সক্ষম হবে না, এটি শুধুমাত্র রক্তে মেলানোমা আছে কিনা সেটাই নির্ধারণ করে দেবে। অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞরা বলছেন যে রক্ত পরীক্ষার ফলাফল কিন্তু আরও অনেক যত্নের সঙ্গে বিবেচনা করতে হবে এবং ওনারা সবাইকে বলছেন যে তারা যেন প্রাথমিক স্তরে ত্বকের ক্যান্সার শনাক্ত করার জন্য পরীক্ষাগুলি নিয়মিতভাবে চালিয়ে যেতে থাকেন। প্রফেসর মেল জাইমন আরও বলেন যে
So that's what we're hoping to achieve, is that people will feel more comfortable going for skin checks. So it will just up the number of people that are aware and able to get their melanoma identified earlier.
রোগী যদি নিয়মিতভাবে এই পরীক্ষা করে তাহলে মেলানোমার উপস্থিতি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হবে।
আজ 10ই নভেম্বর, বলা বাহুল্য আপনারা জানেন সবাই, এবং আজ থেকেই কলকাতায় শুরু হলো 24তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন হলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
24তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, জয়া বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ওয়াইদার রহমান, ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদি, গৌতম ঘোষ, সৃজিৎ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মহেশ ভাট, শ্রাবন্তী, শ্রীকান্ত মেহতা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইদার রহমান বলেন এই শহরের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে অমিতাভ বচ্চন বলেন চলচ্চিত্রের নেপথ্যের নায়কদের সবসময় স্মরণ করতে হবে, ভালো সিনেমা শুধু তৈরি করলে হবে না, সংরক্ষণের দিকে লক্ষ্য রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। উদ্বোধনী ভাষণে অমিতাভ বচ্চন বলেন
accomplished technicians and creative minds that are never given their due, truly never given their due.
এবছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছিল উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি। 70টি দেশের 171টি ফিচার ফিল্ম দেখানো হবে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 150টি স্বল্প দৈর্ঘ্যের ছবিও দেখানো হবে। 16টি ভেনুতে 322টি সিনেমা দেখানো হবে এবছর। রয়েছে মায়াস্ত্র বলে একটি নতুন বিভাগ। কান এবং ভেনিস চলচ্চিত্র উৎসবের সমস্ত সেরা ছবি দেখানো হবে এবারের উৎসবে। এই প্রথম কলকাতা ছাড়া দমদম এবং হাওড়াতেও প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবের সিনেমা। নন্দন থেকে নবীনা, নজরুল তীর্থ হয়ে আইনক্সে আগামী 7 দিন, অর্থাৎ উৎসব চলবে আগামী 17ই নভেম্বর পর্যন্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বেইজিং অলিম্পিকে আমেরিকান শিল্পী হিসেবে গোল্ড মেডাল, অলিম্পিক টর্চ অর্জন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত খুরশিদ আলম সেলিম। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণের সঙ্গে তার আলাপচারিতা নিয়ে এখনকার এই প্রতিবেদনটি।
আপনার শিল্পী জীবন সম্বন্ধে জানার আগে আমার প্রশ্ন, সাম্প্রতিককালে আপনি যেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেসব প্রদর্শনীতে আপনি গেছেন, সে সম্বন্ধে কিছু জানতে চাই।
একেবারেই সাম্প্রতিক আমি মস্কোতে অগস্ট মাসে আমার একটা সোলো এক্সিবিশন হয়েছে এবং মস্কোর মেইন স্ট্রিম গ্যালারিতে, এবং ওদের সবচেয়ে বড় আর্ট সেন্টার যেখানে 65টি গ্যালারি আছে সেখানে আমার প্রদর্শনী হয়েছে। এবং মস্কোর শিল্পী, আর্ট ক্রিটিক এবং শিল্প অনুরাগীরা এই প্রদর্শনী দেখতে এসছে এবং প্রচণ্ড দর্শক সমাগম হয়েছে এবং সবাই এই কাজটি, আমার কাজকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে।
আপনি তো একজন আমেরিকান আর্টিস্ট, একজন আমেরিকান আর অরিজিনালি বাংলাদেশি অবশ্যই, এক আমেরিকান হিসাবে আপনি বিভিন্ন দেশে, আপনি বেইজিংয়ে আপনি গেছেন, বিভিন্ন দেশে আপনার প্রদর্শনী হচ্ছে। বিশেষ করে আমরা শুনেছি বেইজিং অলিম্পিকের সময় আপনি গোল্ড মেডেল পেয়েছেন, আমি এই ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন।
অলিম্পিক গেম যেটা, অলিম্পিক গেম যেটা বেসিক্যালি, সেটা অলিম্পিক যে বিষয়টা সেটা স্পোর্টস এবং আর্ট দুটার কম্বিনেশন, এবং এটা অলিম্পিক চার্টারে আছে। কিন্তু বেশিরভাগ মানুষই অলিম্পিকের বিষয়টা, স্পোর্টসের বিষয়টায় আগ্রহী এবং জানে, কিন্তু এটার সাথে যে একটা আর্টের বিষয় আছে সেটা তেমন জানে না। অলিম্পিক যে ইন্টারন্যাশনাল কমিটি, তাদের একটা একটা ভাগ আছে, অর্গানাইজেশন আছে, সেটা হলো যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, কালচার অ্যান্ড এডুকেশন কমিশন অফ অলিম্পিক, অফ অর্গানাইজিং অফ অলিম্পিক কমিটি ফর দি অলিম্পিক ফাইন আর্টস। এরাই আমাকে অলিম্পিক পদক এবং অলিম্পিক টর্চ দিয়েছে, এবং আমাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ফাইন আর্টস যে 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 ডিপার্টমেন্টটা, তারা আমাকে ইনভাইট করে নিয়ে গেছে। আমি ইনভাইটেড আর্টিস্ট
বেইজিংয়ে,
বেইজিংয়ে ইনভাইটেড আর্টিস্ট, এবং এই প্রদর্শনীতে একটা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, সেখানে আমার ছবি ছিল, এবং ইনভাইটেড আর্টিস্টের কারণে আমাকে অলিম্পিক স্বর্ণপদক এবং অলিম্পিক টর্চ দেওয়া হয়েছে।
সেই প্রদর্শনীতে বিশ্বের আরও বিভিন্ন দেশের,
হ্যাঁ, বিভিন্ন দেশের শিল্পীরাও অংশগ্রহণ করেছে। আমি আমেরিকা থেকে গিয়েছিলাম, বেসিক্যালি তারা আমেরিকার 9 জন শিল্পীকে তারা দিয়েছে, 5 জন শিল্পী আমেরিকান মেইনল্যান্ডের 50টা স্টেট থেকে তারা বাছাই করেছে, আর 4 জন আমেরিকান শিল্পীকে তারা বাছাই করেছে ইউরোপ থেকে। তারা আমেরিকান আর্টিস্ট, আমেরিকান সিটিজেন, কিন্তু তারা ইউরোপে থাকে, প্যারিসে থাকে 2 জন, ইটালিতে থাকে 2 জন, এইভাবে 9 জন শিল্পীকে দিয়েছে।
তো
9 জনকে দিয়েছে।
তো আপনি তো সেই অলিম্পিকে আপনার কৃতিত্বের খবর বিভিন্ন সংবাদপত্রে পড়েছিলাম, রেডিওতে টেলিভিশনে শুনেছিলাম, তো আপনার এই যে আমেরিকায় আপনার শিল্পী হিসাবে যাত্রা কবে থেকে শুরু হয়, বাংলাদেশ থেকে কবে আপনি এখানে চলে আসেন?
আমি 1987 সালে আমি আমেরিকাতে এসেছিলাম, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভিস্কোসিটি গ্রাফিক আর্ট, একটা বিশেষ স্পেশাল কোর্স, বিখ্যাত ভারতীয় বংশগত শিল্পী এবং প্রফেসর কৃষ্ণা রেড্ডির কাছে আমি 1 বছর শিক্ষা গ্রহণ করেছি। তারপরে আমি প্রিন্ট মেকিং ওয়ার্কশপ নামে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, যেখানে পৃথিবীর সব জায়গা থেকে শিল্পীরা আসতো। আমি সেখানেও 2 বছরের একটা গেস্ট আর্টিস্ট ফেলোশিপ করেছি। এইভাবেই আমার আমেরিকার, আমার আর্ট এডুকেশনের মাধ্যমেই আমেরিকাতে আমার যাত্রা শুরু হয়। এবং তারপর থেকেই আমি
বাংলাদেশ থেকে, আপনি তো আর্ট কলেজে পড়াশোনা করেছেন, কিন্তু আমেরিকাতে এসে আপনি আর কোনো কাজ আপনাকে করতে হয়নি, আপনি শিল্পী হিসেবে?
আমি আমেরিকাতে কোনো ওইরকম কোনো জব করিনি, কোনো কিছুই করিনি। আমি এই ছবি আঁকার সাথেই জড়িত এবং এখন পর্যন্ত জড়িত।
এখন তো আপনি লং আইল্যান্ডে আপনার একটা বিশাল গ্যালারি
আছে, লং আইল্যান্ডে দেশ থেকে শিল্পীরা আসছে,
প্রদর্শনী হয়। এই গ্যালারি কবে হয়েছে, নামটা বলবেন?
এই গ্যালারি শুরু করেছিলাম 2012 সালে, এবং এই পর্যন্ত প্রায় 200-এরও বেশি শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছে এবং প্রদর্শনী করেছে। এমনকি বাংলাদেশের 8 জন মহিলাদের শিল্পী, মহিলা শিল্পী এবং আমেরিকান 8 জন মহিলা শিল্পীর একটা যৌথ প্রদর্শনী আমার গ্যালারিতে আমি করেছি, এবং সেটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং এই প্রদর্শনীর মাধ্যমেই আমেরিকান শিল্পীরা বাংলাদেশের, বিশেষ করে মহিলা শিল্পীদের, তারা কাজ দেখার সুযোগ হয় এবং সেটা খুব অ্যাপ্রিসিয়েট করে।
আপনি তাহলে একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে এই 2 দেশের শিল্পীদের মধ্যে যে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রেও অবদান রাখছেন?
নিশ্চয়ই আমি সেটা করছি, এবং আমি 2008 সালে বেঙ্গল গ্যালারি বা বেঙ্গল শিল্পালয়ের মাধ্যমে নিউ ইয়র্কে একটি প্রদর্শনী হয়। যদিও প্রদর্শনীটি বাংলাদেশ মিশনের মাধ্যমে হয়েছিল অফিসিয়ালি, কিন্তু আমি ওই প্রদর্শনীটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং বাংলাদেশের প্রায় 30 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে
সুবীর চৌধুরী
তখন এই এই সুবীর চৌধুরী এই প্রদর্শনীটি নিয়ে এসেছিলেন। সুবীর আমার বিশিষ্ট বন্ধু মানুষ, আমার ক্লাসমেট, হ্যাঁ, প্রয়াত হয়েছেন। তাছাড়া পরবর্তীতে আবার আমরা এশিয়ান আর্ট আর্ট ফেয়ারে বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, সেটার সাথেও আমি জড়িত ছিলাম। এবং গত বছর আমার মনে হয় যে চেলসি আর্ট ডিস্ট্রিক্টে বাংলাদেশ মহিলাদের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে, কিন্তু সেটার সাথেও আমি জড়িত। কাজেই বাংলাদেশের শুধু আমার নয়, বাংলাদেশের শিল্পীদের প্রমোট করার ব্যাপারেও আমার আমি মনে করি আমার দায়িত্ব আছে এবং সেটা আমি করার চেষ্টা করি। এবং সম্প্রতিকালে বাংলাদেশের মহিলা শিল্পীদের আমি গ্রিসে একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে আমি তাদেরকে পাঠিয়েছিলাম। এবং কাজেই আমাদের, আমি যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশের যারা চারুশিল্পী এবং চারুশিল্প একটা উন্নত মানের একটা মিডিয়া, বা এটা কোনোভাবেই আন্তর্জাতিক মান থেকে কোনোভাবেই কম নয়। কাজেই এটাকে আমরা যারা বাংলাদেশে আমি বা আমার মতো যারা আছেন বা আমার কমিউনিটিতে যারা আছেন তাদেরকেও বলবো যে বাংলাদেশের শিল্পটাকে বা আর্টটাকে আমরা যেন বহির্বিশ্বে আরও বেশি করে প্রজেক্ট করতে পারি। এবং আমরা আমরা যে সংস্কৃতিতে যে আমরা আর্টের ক্ষেত্রে আমরা যে একটা উন্নত দেশ সেটা বলার অপেক্ষা রাখে না, এবং এই মেসেজটা এই এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা বহির্বিশ্বে আমরা দিতে চাই।
খুরশিদ আলম সেলিম, আপনি তো মানে একজন বাংলাদেশি আমেরিকান শিল্পী, এই হিসাবে আপনার প্রদর্শনী হচ্ছে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। এ পর্যন্ত মোট কটি দেশে আপনার প্রদর্শনী হয়েছে? এর মধ্যে কটি ছিল একক এবং কটি যৌথ বলবেন কি?
নিশ্চয়ই আমি এই পর্যন্ত প্রায় 69টি একক চিত্র প্রদর্শনী করেছি পৃথিবীর প্রায় 20টি দেশের মতো। উল্লেখযোগ্য দেশ মানে আমেরিকা, জাপান, সুইডেন, অস্ট্রিয়া, মরক্কো, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইরান, গ্রিস, নেদারল্যান্ড, ইটালি, উজবেকিস্তান এবং রাশিয়া। হ্যাঁ, তাছাড়া আমার মনে হয় যে প্রায় 200টি ইন্টারন্যাশনাল বা মেনশনেবল শোতে আমি অংশগ্রহণ করেছি পৃথিবীর বিভিন্ন দেশে
বিখ্যাত শিল্পীদের পাশাপাশি।
আমি মালয়েশিয়াতে একটি প্রদর্শনীতে আমি পার্টিসিপেট করি, সেখানে প্রদর্শনীটার নাম ছিল 100 এক্সেলেন্ট আর্টিস্ট এক্সিবিশন ইন মালয়েশিয়া, সেটাও আমি পার্টিসিপেট করেছি। তাছাড়া আমি বিখ্যাত শিল্পী, আমরা বলি এটাকে হিস্ট্রিক্যাল আর্টিস্ট দের সাথেও আমার যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তার মধ্যে কাজ ছিল পাবলো পিকাসো, সালভাদর ডালি, মার্ট শেগেল, ফ্রান্সিসকো গয়া, এই ধরনের শিল্পীদের সাথেও আমি ভিয়েনাতে একটি অর্গানাইজেশন একটি গ্যালারিতে শো করেছি 3 মাসের গ্রুপ প্রদর্শনী। 19 জন শিল্পীর ভিতরে 5 জন ওনারাই ছিল। তো এটাও একটা আমি মনে করি যে আমার জন্য
আপনার শিল্পকর্ম সম্বন্ধে ইউনেস্কোর একটা বিশেষ পাবলিকেশনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একটু বলবেন সংক্ষেপে?
সম্প্রতিকালে ইউনেস্কো একটি বই প্রকাশ করেছে, দ্য ইনফ্লুয়েন্স অফ হেলেনিজম অফ কন্টেম্পোরারি সায়েন্স কালচার অ্যান্ড এডুকেশন অফ মডার্ন টাইম। তাদের এই বিষয়গুলোর উপরে করে একটা তারা 400 পাতার একটি বই সম্প্রতি সময়ে বের করেছে, 276 পাতা তা আমার গ্যালারি এবং অ্যাক্টিভিটি সম্পর্কে তারা, মানে ইউনেস্কোর যে আমি একটা প্রদর্শনী করেছিলাম সেই সম্পর্কে তারা একটা পাতা আমাকে তারা দিয়েছে, 276 পাতা 400 পাতার ভিতরে। কাজে এটাও একটা
সম্মানে
একটা তাদের ইউনেস্কোর অ্যাক্টিভিটিসের উপরে করেছে মূলত, এবং সেখানে আমাকে একটা পাতা দিয়েছে, এটাকেও আমি একটা মনে করি যে বিশেষ সম্মান দেওয়া। তাছাড়া আমি পৃথিবীর প্রায় আমার মনে হয় যে প্রায় 15টি মিউজিয়ামে যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি, বিশেষ অনেকগুলি মিউজিয়ামে, এবং সলো এক্সিবিশনও করেছি বেশ 5-6টা মিউজিয়ামে, বিশেষ করে বসনিয়া অলিম্পিক মিউজিয়ামে আমার আমি অংশগ্রহণ করেছি এবং আমার শিল্পকর্ম সংগৃহীত হয়েছে।
আপনি তো বাংলাদেশ ছেড়েছেন অনেক আগে, কিন্তু আপনি যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন বা যাদের দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন বা যারা আপনার কন্টেম্পোরারি, তাদের কথা জিজ্ঞেস করলে কিভাবে বলবেন, কাদের কথা বলবেন?
না, আমি তো আপনি জানেন যে আমি
টিচার কারা ছিলেন,
আপনি জানেন যে আমি বাংলাদেশে শিল্পকলা একাডেমির উপপরিচালক ছিলাম, এবং আমরা যখন শিল্পকলা একাডেমিতে ছিলাম তখন বাংলাদেশের যে কন্টেম্পোরারি আর্ট মুভমেন্ট মূলত একটা প্রসার লাভ আমাদের হাত দিয়ে হয়েছে এক সেন্সে, এবং বাংলাদেশ পিএনএল যেটা সেটাও আমি যখন চাকরি করি শিল্পকলাতে তখন এটা শুরু হয়। এবং আমাদের যে বাংলাদেশের যে প্রখ্যাত শিল্পী যারা ছিলেন, আমরা তাদেরকে নিয়ে মূলত তখন কাজ করতাম, তখন তো এই এত প্রাইভেট গ্যালারি বা প্রাইভেট টেলিভিশন অর্গানাইজেশন বাংলাদেশে ছিল না। তখন তো মনে করেন যে চারটে সরকারি প্রতিষ্ঠানই এই কালচারাল সাইটটা ডিল করতো, বাংলাদেশ টেলিভিশন, রেডিও, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, এর ভিতর এই এই বলয়ের মধ্যেই আমাদের শিল্পীদের একটা তাদের অ্যাক্টিভিটিস চলতো আর কি। তো সেই সুবাদে আমরা বাংলাদেশের, আমার সাথে বিশেষ করে বাংলাদেশের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ, মুর্তজা বশির, দেবদাস চক্রবর্তী, কাজী আব্দুল বাসেদ, সবার সাথেই, রশিদ চৌধুরী, তৎকালীন শিল্পী, সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এবং তাদের লাইফস্টাইল, তাদের সম্পর্কে জানার একটা অভিজ্ঞতা, সরাসরি অভিজ্ঞতা আমার হয়েছে বলে আমি মনে করি। এটাও একটা আমার সৌভাগ্যের বিষয়।
এস এম সুলতানের সাথে আপনার বেশ কিছু ভালো স্মৃতি আছে, একটু বলবেন সংক্ষেপে।
এস এম সুলতান একবার, আমি এস এম সুলতান একবার উনি ওনাকে একটা বিশ্বের সেরা মানব হিসাবে একটি উনি একটা অ্যাওয়ার্ড পান অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। তারপরে ওনাকে বাংলাদেশ সরকারের নজরে আসেন এবং ওনাকে একটি, ওনাকে তখন উনি তো আপনি জানেন যে নড়াইলে থাকতেন, ওনাকে গ্রাম থেকে এনে আমরা ঢাকায় একটা বাড়ি করে দিয়েছিলাম, উনি ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, যদিও শেষ পর্যন্ত উনি থাকেনি। তো কাজে সুলতানের ছবি, সুলতানের লাইফস্টাইল সম্বন্ধে আমি খুব খুব আসক্তি হয়ে গিয়েছিলাম, ইন্টারেস্টেড ছিলাম। উনি খুব জ্ঞানী লোক ছিলেন এবং আমি একজন সৌভাগ্যক্রমে ১৯৮৬ সালে জার্মান কালচার সেন্টার ওরা দুজন শিল্পীর সোলো এক্সিবিশন করেছিল, সিনিয়রদের মধ্যে এস এম সুলতান এবং জুনিয়র মধ্যে, তখন আমি খুবই জুনিয়র ছিলাম, আমার ওরা বাংলাদেশ জার্মান কালচার সেন্টার আমার সোলো করেছিল। কাজেই সুলতান ভাইয়ের সাথে তো আমার একটা একটা আত্মিক সম্পর্ক গোড়া থেকে ছিল, কারণ ইনি খুব একটা স্পেশাল টাইপ অফ হিউম্যান নেচার, স্বাভাবিক এরকম এক ধরনের মানুষ ঠিক দেখা যায় না আর কি। ওনার সংসার নেই ওনার, কিন্তু উনি এইভাবেই একটা জীবন কাটিয়ে দিয়েছে।
খুরশিদ আলম সেলিম, খুব ভালো লাগছিল আপনার সাথে শিল্প, এই যে শিল্পকর্ম নিয়ে, আপনার শিল্পকর্ম এবং এই বিষয়ে গল্প করতে, কিন্তু আমাদের সময় তো সীমিত। আশা করছি ভবিষ্যতে আরও কোনো সুযোগে আপনার সাথে আরও গল্প করব। আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আর এখন আপনাদের সঙ্গে আমাদের মিতালি, শ্রোতাদের সঙ্গে আমাদের প্রশ্নোত্তর। আজকের প্রশ্নোত্তর মিতালিতে রয়েছেন রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তাহেরা, আমাদের প্রথমেই একজন শ্রোতা, যেমন আমরা যোগাযোগ করি নিয়মিত, লাইনে আছেন, তার সঙ্গে আমরা কথা বলি নি।
আজকে লাইনে আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, তালোর বগুড়ার একজন শ্রোতা।
আচ্ছা, তো আনোয়ার হোসেন আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি, বলেন।
আপনি তো আমাদের অনুষ্ঠান শোনেন ভয়েস অফ আমেরিকা, এখন আবার হয়তো দেখার যে সুযোগটা হয়েছে তো দেখছেন। তো আপনি কতদিন ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান শুনছেন?
আমি অনেক আগে থেকে শুনি, তবে সত্যি কথা বলতে ইদানিং তেমন অনুষ্ঠানটা শোনা হয়ে ওঠে না।
আচ্ছা,
টিভিতে দেখা যায় বলতে মানে কোন চ্যানেলে দেখা যায় এটা?
এটা তো ফেসবুক লাইভে দেখা যায়। আর আমাদের, হ্যাঁ, আমাদের হ্যালো আমেরিকা অনুষ্ঠান যেটা এনটিভিতে প্রচারিত হয়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনা আর টিভিতে প্রচারিত হয়, দেশ টিভিতে দেখা যায় VOA 60 আমেরিকার খবরাখবর। তো যাই হোক, আপনি আপনার ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান
অনেক ছোটবেলা থেকেই আমি অনুষ্ঠানটা শুনতাম নিয়মিত, একসময় একেবারে মিতালি অনুষ্ঠানটা একসময় আমার একেবারে প্রাণ ছিল, কিন্তু কর্তব্য কর্মে ব্যস্ততা, চাকরি বাকরি এইসব,
কিন্তু আপনার মেইল আমরা পাই, চিঠিপত্র পাই, অনেক সময় ইমেল পাই, তো বলুন।
হ্যাঁ, অনেক সময় মাঝে মধ্যে একটু আপনাদের স্মরণ করি।
ধন্যবাদ।
আশা করি এবার থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন এবং অন্যদেরও উদ্বুদ্ধ করবেন দেখতে।
হ্যাঁ, ইদানিং যেটা হয়, আমি একটা কলেজে আছি গণিতের লেকচারার হিসেবে, তো সেখানে স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলি মূলত, যে আমার প্রতিষ্ঠানে সবাই জানে যে আমি একজন রেডিও মনা মানুষ, রেডিওর মানুষ,
কিশোর তরুণদের সংখ্যা অনেক, তো তাদের মধ্যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সম্পর্কে কিছুটা উৎসাহ তো জাগিয়ে দিতে পারেন।
হ্যাঁ আমি যেটা করে থাকি সেই করে থাকি সে কথাই বলছি যে অনেক সময় রেডিওটা উঠে যাচ্ছে আমাদের মতো করে ওই রকম করে থাকছে না, এখন তো ইন্টারনেট জায়গা দখল করে নিচ্ছে।
হ্যাঁ ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান তো প্রতিদিন নিয়মিত 24 ঘন্টা শোনা যায় এবং দেখা যায় ইন্টারনেটে।
আচ্ছা voanews.com এই ঠিকানাতেই তো ইয়ে করা
বাংলা, জি বাংলা @voanews.com
bangla@voanews.com. আচ্ছা আমরা চিঠিপত্র লিখতে চাইলে ওদের জন্য ইমেল অ্যাড্রেসটা bangla@voanews.com,
জি জি একেবারে ঠিক,
এই ঠিকানাতে কি পাঠাতে পারবে?
জি
এক সময় তো আমরা মানে মিতালি অনুষ্ঠানটাতে একেবারে খুবই ইয়ে ছিল, হ্যালো ওয়াশিংটন একটা অনুষ্ঠান খুব জনপ্রিয় ছিল।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান তো প্রতি বুধবার আমাদের প্রচারিত হয়, বুধবারে আমাদের এখন তো বেলা 11টায় হয় এখানে এবং বাংলাদেশে রাত 10টায়, তো সেই অনুষ্ঠানটি প্রতিদিনই আমাদের প্রতি বুধবার ঠিক খবরের পরপরই শুরু হয় এবং এই অনুষ্ঠান আমরা তো মনে করি যে আমাদের হ্যাঁ ওয়েবসাইটে পাওয়া যাবে, প্রতিদিনের প্রতিটি অনুষ্ঠান আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন, পড়তে পারেন, শুনতে পারেন। আপনারা যদি পূর্ণ ঠিকানা লিখে পাঠান, নাম এবং সঠিক ঠিকানা।
আমি পাঠিয়েছিলাম, আমি পাঠিয়েছিলাম মনে একটা ইমেল,
হ্যাঁ অতি সম্প্রতি আমি দেখেছি,
পাঠিয়ে দিব।
হ্যাঁ আমরা
পাঠানো হবে ক্যালেন্ডার, 19 সালের ক্যালেন্ডার পাঠানো যাবে না,
ক্যালেন্ডার অবশ্যই পাঠানো যাবে। আমাদের হাতে এসে গেছে তাহারা
নিশ্চয়ই, আর সেই সঙ্গে অন্যান্য শ্রোতা বন্ধুদের জন্য
আলাদা করে কি রিকোয়েস্ট পাঠাতে হবে নাকি ঠিকানাটা দিয়েছিলাম মানে যে ঠিকানাটা আপনারা করেছেন ওই ইমেইলে দিয়েছে
যারা পেতে ইচ্ছুক আমাদের কাছে পূর্ণ ঠিকানা দিয়ে ইমেল অথবা ডাকযোগে চিঠি পাঠালে অবশ্যই আমরা
ক্যালেন্ডার পাঠিয়ে দেব। আর আরেকটি কথা যে যারা চিঠি লেখেন এখনো যারা শুনছেন তারা যদি নিয়মিত তাদের টেলিফোন নাম্বারটা পাঠিয়ে দেন যখনই লেখেন, তাহলে টেলিফোনে আমরা যোগাযোগ করে তাদের মতামত জানতে পারি এবং অন্য শ্রোতা দর্শকদেরও শোনাতে পারি।
আপনাদের ইমেল অ্যাড্রেসটা মনে হয় আপনাদের ওয়েবসাইটে ঠিকমতো নাই, যে কারণে ইমেলটা পাঠানো মনে হয় মুশকিল হয়।
আচ্ছা আচ্ছা bangla@voanews.com হ্যাঁ আচ্ছা
ঠিক আছে, এটা করতে পারিনি আমি, কষ্ট করে অনেক কষ্ট করে করেছিলাম মনে হয়। আচ্ছা
যাই হোক দেখে নেবেন,
হ্যাঁ যেটা পরামর্শ মতামত একটু থাকবে। একসময় ফ্যান ক্লাবগুলোর মাঝে বিভিন্ন প্রতিযোগিতা করা হতো, ইদানিং করা হয় কিনা জানি না, এরকম
ফ্যান ক্লাবের ওই বছরে একবার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, আবার বিশেষ করে যদি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ফুটবল এই ধরনের কোনো বিরাট কোনো উৎসব হয় আন্তর্জাতিক পর্যায়ে সেই সময় কুইজ
এরকম ছিল। সাধারণ ছাড়াও যে ফ্যান ক্লাবগুলো সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালাতো,
হ্যাঁ তাদের কর্মসূচি আমরা প্রচার করি, সেটা এখনো করা হয়। আরেকটি কথা আমি বলে দিই যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে আমাদের ভয়েস অফ আমেরিকার মার্কেটিং বিভাগ থেকে, এবং একটি ফুটবল ম্যাচ হয়ে গেল শুক্রবারই যেটি চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয় ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের নামে, তো সেখানে চমৎকার একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপনারা আমাদের ওয়েবসাইট খুললে আপনারা বিস্তারিত লিখে ইমেল পাঠান, আমি দেখব আগামীতে আমাদের মার্কেটিং অফিস থেকে কিছু অর্থ সহায়তা দিলে অবশ্যই বগুড়ায় ফুটবল ম্যাচের ব্যবস্থা করব আমরা। আর আপনি কিন্তু পুরো আপনারা বিস্তারিত লিখে কি করতে চান, ক্রিকেট ম্যাচ করতে চান নাকি ফুটবল ম্যাচ করতে চান, বিস্তারিত বিবরণ লিখে আমাদের কাছে পাঠান। তো আজকে আমাদের মনে হয় যে তাহারা এবার চিঠিপত্রের দিকে মনোযোগ দিতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
এর পরের চিঠিটি লিখেছেন শামীমউদ্দিন শ্যামল, গ্রাম কৃষ্ণপুর, বড়গাছিহাট, ভোলাহাট, চাপাই নবাবগঞ্জ থেকে। আপনার দীর্ঘ ইমেলের অংশবিশেষ পড়ছি, লিখেছেন শুভেচ্ছা নিবেন। পর সমাচার এই যে 2018 সাল শেষ হতে চলল, ভয়েস অফ আমেরিকার দেয়াল ক্যালেন্ডারের মেয়াদও শেষ হতে চলল। হ্যাঁ ভাই, এবছরের ক্যালেন্ডার আমি স্বাভাবিক নিয়মে পাইনি, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কোনো কারণে সবাইকে ক্যালেন্ডার দিতে পারেননি, হয়তো তাদের কাছে পর্যাপ্ত ক্যালেন্ডার ছিল না। যদিও আমি ঢাকায় বইমেলার আড্ডাতে যোগ দিয়ে বিথি আপুর কাছ থেকে উপহার পেয়েছিলাম, সেটা আজও শোভা পাচ্ছে আমার রিডিং রুমে। ভাই শামীমউদ্দিন শ্যামল, একটু আগেই আপনাদের জানালাম যে আপনারা যদি পূর্ণ ঠিকানা পাঠান যেমনটি আপনি পাঠিয়েছেন, অবশ্যই
আমরা ক্যালেন্ডার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।
আশা করি আপনি ডাকযোগে পেয়ে যাবেন, আবারও লিখবেন। চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ তাসলিম উদ্দিন, ফ্রেন্ডস রেডিও ক্লাব, হাট নওগাঁ, পাটালির মোড়, নওগাঁ থেকে। আপনিও 2019 সালের ক্যালেন্ডার চেয়েছেন এবং সেই সঙ্গে প্রোগ্রাম স্কেডিউল চেয়েছেন। ভাই আপাতত আমরা
অনুষ্ঠান সূচি এই মুহূর্তে হাতে নেই, ক্যালেন্ডার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর আমার মনে হয় তাহারা যে এই ক্লাব থেকে আরও দু একজন চিঠি লিখেছেন, সেই নামগুলো আমরা পড়ে দিই।
একই ক্লাব থেকে জাহাঙ্গীর আলম পাঠিয়েছেন, দেওয়ান রফিকুল ইসলাম পাঠিয়েছেন,
ফয়সাল আহমেদ ছিপন আমাদের নিয়মিত একজন শ্রোতা, নিয়মিত আমাদের কাছে ইমেল পাঠিয়ে থাকেন ঘোড়াদাড়ি গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে আশা করি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এবং বাংলাদেশ যেভাবে বিশ্ব দরবারে প্রশংসার সাথে এগিয়ে যাচ্ছে সেভাবেই আগামীতেও এগিয়ে যাবে। ভাই আপনার এই আশা সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক, সেই কামনাই আমরা এখান থেকে করছি। চিঠি লেখার জন্য ধন্যবাদ।
এরপরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, গ্রাম ও ডাক, মসিপুর, সিরাজগঞ্জ থেকে। চমৎকার রিসেপশন লগ পাঠিয়েছেন,
কখন কিভাবে আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে,
কোন ফ্রিকোয়েন্সিতে কিরকম হচ্ছে বিস্তারিতভাবে পাঠিয়েছেন। ভাই মিজানুর রহমান আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ।
তাহলে আমাদের হাতে খুব একটা সময় নেই আজকে, তাহলে এখানে উঠি।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের পূর্ণ ঠিকানা সহ আপনাদের ফোন নম্বর পাঠাতে ভুলবেন না। আর সেই সঙ্গে প্রশ্ন, মন্তব্য সব কিছুই আপনারা করতে পারেন যা আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করতে পারি। চিঠিপত্রের জবাবের আসর আজ এ পর্যন্তই।
মিতালির আসর আজ এখানেই শেষ করছি।
আর এখন শিরোনাম সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। আজ শনিবার আমেরিকার এবং ফ্রান্সের প্রেসিডেন্টরা ইউরোপীয় নিরাপত্তা সম্পর্কে তাঁদের মতপার্থক্য নিয়ে আলোচনা করেছেন। এর আগের দিন প্যারিসে পৌঁছেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেছিলেন। এলিসি প্রাসাদে তাঁদের বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের বোঝা ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, আমরা শক্তিশালী ইউরোপ চাই। জবাবে ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমি বিশ্বাস করি আমাদের আরও ইউরোপীয় সক্ষমতা, আরও ইউরোপীয় প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। তবে অন্তত সংবাদদাতারা যতক্ষণ ওই কক্ষে ছিলেন উভয় নেতাই পরস্পরের সমালোচনা এড়িয়ে যান। গতরাতে অর্লি বিমানবন্দরে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান অবতরণ করার সঙ্গে সঙ্গে ট্রাম্প ম্যাক্রোর সমালোচনা করে একটি টুইট বার্তা দেন যে ম্যাক্রো যে ইউরোপীয় সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তা ট্রাম্পের ভাষায় অত্যন্ত অপমানজনক। আজ তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যুর রেকর্ডিং তিনি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছেন। তবে এই পাঁচটি দেশের পক্ষ থেকে রেকর্ডিং পাওয়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ওদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এই সপ্তাহে আরও আগের দিকে বলেছিলেন যে এই হত্যা সম্পর্কে তাঁদের সরকারের কাছে আরও তথ্য রয়েছে এবং তার মৃত্যু সম্পর্কে তদন্ত সম্পন্ন হলে তারা সম্ভবত সব সাক্ষ্য প্রমাণ প্রকাশ করবেন। জাপান সফরের সময় চাভুসোগলু বলেন যে 2 অক্টোবর সৌদি কনসুলেটে প্রবেশের পর খাশোগজি মারা যান। এর আগে বলেছিলেন যে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে একাধিক আলোচনার পর তুরস্কের প্রেসিডেন্ট এই কথা স্পষ্ট করে বলেছেন যে তাঁর ধারণা সালমান এর জন্যে দায়ী নন। রাশিয়া আফগানিস্তানের 17 বছরব্যাপী যুদ্ধের অবসানের প্রচেষ্টায় গতকাল শুক্রবার আফগান সরকারের সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিদের একটি বৈঠক আয়োজন করেছিল। এর আগে যুদ্ধ বন্ধের পশ্চিমী প্রয়াসগুলো ব্যর্থ হয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সঞ্জনা ফেরোজ এবং সঙ্গে ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্বে ছিলেন জন ড্রাইডেন। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন
এবং আমি আনিস আহমেদ।
সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.